দেখলে আমি অধীর হয়ে উঠি। লজ্জা তোমার, এসা বলো। সীমাহীন সৌন্দর্যের এক বিস্ময়কর আয়না হিসাবে প্রমাণিত হয়েছে, সীমাহীন সৌন্দর্য প্রকাশের বিস্ময়কর আয়না। ভার্সিটির লোকজন ড্রাইভে এরা মজা পেত বাংলা বাংলা, বাংলার মজা তো বাংলা যারা শিক্ষিত তারা পায়। হ্যাঁ দিয়ে আসতো ভাই, আমি পাইছো ওরা খুশি হয়েছে না? ঠিক আছে,
তোমার জ্ঞান শুকি, তোমার জ্ঞান শুকি।
ভাষা।
মাতাল করে রাখে, মাতাল করে উপাদানের লেখা গজল শুনে শ্রোতাম খুব খুশি হয়েছে রবি
হয় মহার রবি মাসা 1000 টাকা এনাম গিফট এনাম সাহেবের এনাম 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 লেফটেন্যান্ট কমান্ডার এনাম আর এনাম মানে পুরস্কার না মাসা ভাই তো আজকে বড় আচ্ছা পড়ছে মাসাল সুহান আরো শুনবেন আরেকটা শোনা হয় যে ছোট ছোট দেখে কি জানি নৃত্য তারে দেখে মারারফি অনেকে মনে করে যে ভাই কবিতা শুনে কি হবে ওয়াজ শুনতে আসছিলাম মানে এটার মধ্যে কোনো ওয়াজ নেই এসব লোকের কি বলবো আল্লাহর দিন থেকে বেচারারা বহু দূরে এরা দিনের জ্ঞান রাখে না বুঝ রাখে না দিন শিখে নাই মানে অপূর্ণ দিনের সবক পাইছে অপূর্ণ দিনে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত কবিতা শুনতেন দীর্ঘ দীর্ঘ সময় সাহাবায়ে কেরাম ঘন্টা ঘন্টা শুনতেন কয়েক ঘন্টা ব্যাপী 3-4-5-7 ঘন্টা ব্যাপী সাহাবায়ে কেরাম কবিতা শুনতেন সেখানে এখন কবিতা শোনাই দোষ যাদের মনের অবস্থায় তাদের এই মনের এসলা জরুরি তাদের এই ভুল ধারণার সংশোধন জরুরি তো তোমার এই ধারণা সঠিক হলে নবী আসান নবী তো কবিতা শুনছেন যদি কবিতা শোনা কবিতা বলা দোষ হয় তো নবী কবিতা শুনছেন নবীও আসামি ওমরে ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু এশার পর থেকে ফজরের আজানের আগ পর্যন্ত কবিতা শুনছেন রাত ভোর এই তার হযরত ওমর তাহলে বহুত বড় আসামি তাই মুসলমান একটু ফিকির তো করো কোথা থেকে দিন শিখো তোমরা যে দিনের জ্ঞান সঠিক রাখে না তার এই সঠিক ব্যাঠিক জ্ঞানের অনুসরণ কিভাবে সই সে যতটুকু ঠিক বলো অতটুকু মানো যতটুকু ব্যাঠিক বলে হক্কানি উলামাদের থেকে সেটা সংশোধন করো তমাম দুনিয়ার মাশায়েখ উলামা বুজুর্গানের দিন তারা কবিতা আল্লাহর মহব্বতের পড়ছেন লিখছেন শুনছেন তাই না হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ তিনি হাজারে হাজারে কবিতা শুনতে থাকতেন হ্যাঁ তারপরে হযরত মাওলানা রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ আলাইহি তিনি কবিতা শুনতেন পড়তেন তার চেয়েও বড় সুন্নত ওয়ালা কোত্থেকে তুমি পয়দা হচ্ছ বলো ভাই হযরত দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি কবিতা লিখতেন পড়তেন শুনতেন হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি যিনি এত বড় পীর ও মুর্শিদ বুজুর্গ যে মাওলানা কাসিম নানুতুবি মাওলানা রশিদ আহমদ গঙ্গুই মাওলানা খলিল আহমদ সারানপুরি হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী এই সব বড় বড় আকাবরের যিনি মুর্শিদ ছিলেন তিনি নিজে কবিতা লিখতেন পড়তেন শুনতেন কোথার থেকে তোমরা এসব ভুল জ্ঞান পাও তো কি জানে এগুলো সংশোধন করা জরুরি আর না হলে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে কারণ উম্মতের এত বড় বড় উলামা মাশায়েখ আউলিয়াকে যে গুমরাহ মনে করা গুনাগার মনে করা পাপিষ্ঠ মনে করা আসামি মনে করা এটা এই ধারণাটা কত জঘন্য গুনাহ কত মারাত্মক অপরাধ সেটাও তো চিন্তা করা চাই যে সব আলেম আসামি সব বুজুর্গরা আসামি তুমি ফেরেশতা কত বড় আফসোসের কথা তুমি নিজে বুঝো নিজের পায়ে কোন কুড়াল মারতেছ বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরামের ভিতরে বহু সংখ্যক এরকম কবি ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কবিতা পড়তেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কবিতা পড়তেন হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহু তিনি কবিতা বলতেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু সাহাবী তিনি তো কাব্যের জগতের বিখ্যাত ব্যক্তিত্ব যার কবিতা সে ঈমান ভরা ছিল ঈমানের আগুন ভরা ছিল ভীষণ ইসলাম এবং ঈমানের শৌর্য বীর্য ভরা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন আল্লাহ আপনি আমার হাসানকে আরো সাহায্য পুষ্ট করেন তার জন্য নুসরত নাজিল করেন আমার হাসান যেন কাফিরদের বিরুদ্ধে এই তীরের বদলে আরো লাখ কোটি এই কবিতার এরকম শক্তিশালী তীর মারতে পারে কলিজা ভূ বুদের ঝাঁঝরা হয়ে যায় তো এইরকম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলতেন আর কবিতা পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে পিছন থেকে শুনতেন আর দোয়া করতেন যে আল্লাহ আমাকে শক্তি দেন। কোরআন শরীফে কোনখানে লিখছে? কোনখানে আছে যে কবিতা পড়া, শের বলা নিষেধ? কোরআনে কারিমে তো রব্বুল আলামিন বলছেন যারা কবি তারা যে কোনো জায়গাতে ঘুরে বেড়ায়, যা মন চায় বলে, এদের কথার কোনো ভিত্তি নাই, তাই না? ফের রব্বুল আলামিন বলছেন যে ইল্লাল্লাযীনা আমালু ওয়া আমিলু সালিহা ওয়া যাকারুল্লাহ কাসীরা, কিন্তু যারা ইমানওয়ালা, নেক আমলওয়ালা, আল্লাহর খুব জিকিরওয়ালা, এ সকল মানুষ যখন কবিতা বলে সেটা ইমানের দীপ্তিওয়ালা, ইমানের নূরওয়ালা, ইমানের শক্তিওয়ালা, ইমানের প্রভাব প্রতিপত্তিওয়ালা। কোরআন পড়ো না তোমরা, কোরআন থেকেও বঞ্চিত। কোরআনের আলোর চেয়ে, কোরআনের হেদায়তের চেয়ে বড় হেদায়ত কোন জায়গায় বাস করে? কোরআনের এই বয়ানের বাইরে যার মস্তিষ্ক এবং মেজাজ এবং রুচি এবং জীবন, সেটার সংশোধন করা বিলকুল ফরজ। তমাম দুনিয়ার উলামা মাশায়েখ বুজুর্গানকে অপরাধী আর আসামি ভাবা আর নিজেকে ফেরেশতা এবং নির্দোষ মনে করা, এটা জঘন্য গুনাহ না তো কি? নিজের আমলকে বরবাদ করার ইন্তজাম। অনেক জায়গায় দেখি যে যখন কবিতা পড়া হয়, দিন সম্পর্কে, ইমান সম্পর্কে একটা গান ছড়াই, হ্যাঁ, ফের কিছু ভদ্রলোক, নেক লোক ফটাফট এখান থেকে উইটা এই দৌড় শুরু করে দেয় যে এখন গুনাহ নাজিল হয়েছে এবং আজাব নাজিল হয়ে গেছে। এটা আজাব নাজিল হয়েছে, ভাষা আল্লাহর নেয়ামত, সুন্দর আওয়াজ আল্লাহ পাকের নেয়ামত, তাই না? এবং সুন্দর বিষয় আল্লাহ পাকের নেয়ামত, সুন্দর উপস্থাপনা আল্লাহ পাকের নেয়ামত, এই সবগুলো নেয়ামত একসঙ্গে আল্লাহ প্রত্যেক নবীকে দান করতেন। সুন্দর ভাষা আল্লাহ নবীদের দান করতেন, সুন্দর বয়ান আল্লাহ নবীদের দান করতেন, সুন্দর উপস্থাপনা আল্লাহ নবীদের দান করতেন, সুন্দর গলায় বলা আল্লাহ নবীদের দান করতেন, সুন্দর চেহারা নিয়ে বলা আল্লাহ নবীদের দান করতেন, সুন্দর অন্তর নিয়ে বলা আল্লাহ নবীদের দান করতেন, তো উম্মতের কাছে এটা খুব গ্রহণযোগ্য হইত। কথা বুঝলেন না? হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এসা গলা দিছেন যে পৃথিবীর আর কাউকে দেন নাই, যে হযরতের গলার আওয়াজ শুনলে সে দরিয়ার মাছেরা পর্যন্ত দরিয়ার কিনারা ভিড় করত এই জবুর হযরত দাউদের কণ্ঠে শোনার জন্য, দাউদি কণ্ঠে জবুর শোনার জন্য, এসা গলা। তো দেখো সুন্দর আওয়াজ আল্লাহর নেয়ামত। এক লোক একবার কথা বলতে আসছে এখানে, এরকম ভয়ঙ্কর গলা যে লোকজন ভয় চলে যেতে ছিল যে ব্যাপার কেউ এরকম কথা কয় কেন? যদি কারো গলার আওয়াজ ভয়ঙ্কর হয়, হ্যাঁ, তো ফের মানুষ আওয়াজ শুনলেই দৌড়াবে, পালাবে, কি জানে এটা কি আসছে আল্লাহ জানে, সন্দেহ করবে। এই জন্য সুন্দর গলা আল্লাহ পাকের বিশাল বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। কি কথা বুঝলেন? বরিশাল মাহমুদিয়ার প্রিন্সিপাল ছিলেন, দারুল দেওবন্দের বহুত পুরানা ফাজেল আলেমে দিন, বহুত বুজুর্গ, বহুত বুজুর্গ মানুষ, হযরত মাওলানা নিসারউদ্দিন সাহেব রহমতুল্লাহ। উনি আমাদের সবকের মধ্যে, আখলাকে মুহসিনের সবকের মধ্যে বলছিলেন যে কোন কোন লোক স্টেজে শের যখন পড়ে মনে হয় যে খুনতা মারে, শের পড়ে না খুনতা মারে, পড়ে এরকম উল্টা পাল্টা এবং বেডঙ্গা, এমন বেঢঙ্গা এবং এরকম উল্টা পাল্টা পড়ে মনে হয় যে খন্তা মারে। তো খন্তা মারা পড়া শুনতে চাও? বলো ভাই। লেহাজা যেটা আল্লাহর মহব্বতের বয়ান, সুন্নতের বয়ান, দিনের বয়ান, আল্লাহর সৌন্দর্যের বয়ান, এটা পুরোটা একদম দিন, খালেস দিন। এটাকে বদ্দিনই মনে করা গুনাহে কবিরা, এবং আত্মাকে, আমল নামাকে ধ্বংস করা, বরবাদ করা, কালো করা, এর থেকে তওবা করা বিলকুল ফরজ। বস, যেটা বুকের বেদনা ছিল সেটা এইভাবে ব্যক্ত করি, আল্লাহ আমাদের এসনা করে, মানুষ হওয়ার তৌফিক দেন। যে আম্বিয়া নবী রসুলগণ মানুষ বানাইতেন, নবী রসুলদের পরে নবী রসুলদের আত্মার, নবী রসুলদের আত্মার জ্যোতিওয়ালা যে মানুষ আউলিয়া একরাম, তারা মানুষদেরকে মানুষ বানান, আর তাদেরকে অমানুষ মনে করা, তাদেরকে ঘৃণ্য পশু মনে করা, অস্পৃশ্য মনে করা, এটা নেক আমল, এটা নেক আত্মা, এটা নেক চিন্তা, এটা নেক রুচি অনুভূতি, এটাকে ইমানি অনুভূতি বলে, এটাকে ইমানের জিন্দিগি বলে, এটাকে ইমানের দৃষ্টি বলে। আপাদমস্ত ঘুরে রোগে ভরা, ক্যান্সারে ভরা, এইরকম মানুষ আরেকজনকে ক্যান্সারের ধ্বংস মনে করে। নিজে যে ভয়ঙ্কর ক্যান্সারে আক্রান্ত, সে সুস্থ মানুষকে ক্যান্সার ওয়ালা মনে করে। এইরকম হালত হয়ে গেছে এখন, কত বড় আফসোসের কথা। বহরহাল তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং উম্মতের সকল তবকাকে সহি দিন সহি বুঝ দান করে। ভুল তো মানুষের হয়, ফের ভুলের আলোচনা হলে তো আল্লাহ পাক যাদের তৌফিক দেন, কিসমতওয়ালারা নিজের ভুল সংশোধনের তৌফিক প্রাপ্ত হয়। আর ইবলিস সে ভুলের সন্ধান পাওয়ার পর, ভুলের খবর পাওয়ার পর ভুল সংশোধনের তৌফিক তার হয়নি। আদমের ভুলের বুঝ আসছিল, ফের ভুল থেকে তবাও তার নসিব হয়েছিল। হ্যাঁ, তো আদমের চরিত্র এবং চরিত্রের ছোঁয়া পরশ যার হৃদয়ে মনে জীবনে থাকে, ফের সে ভুল সংশোধন করে। আর কপাল পোড়ার দলেরা ভুল বুঝার পর ভুল নিয়ে গরিমা করতে করতে ফের কবরস্থানে গিয়া অভিশপ্ত হয়, লাঞ্ছিত হয়। চলো ভাই ছোট্ট এটা শুনো, ফের
আল্লাহ মহাপুরুষের আগুন করা কবিতা, কবিতার নাম ফুলে ফুলে দেখি পাবে, ফুলে ফুলে দেখি পাবে।
এটা কি জিনিস, ফুলে ফুলে তারে দেখি, এটা ওটা কয়ে গান হয় এখানে, আশ্চর্য গান হয়। কি ইসলাম আর কি ইমান এই মানুষের এই বক্তব্য! এই জালেমদের এতটুকু ভয় নাই এই জিব্বার কাল কেয়ামতে, যে সম্পর্কে জিজ্ঞাসা, জিব্বা সম্পর্কে প্রশ্ন হবে, হিসাব হবে, জিজ্ঞাসাবাদ হবে। কোরআনে কারীম রব্বুল আলামিন বলছেন, আসমান জমিন আমার বেসুমার নিদর্শন মালা মজুদ, এগুলো দেখো বুঝো ভাবো। যেগুলো আসমান জমিনের নিদর্শন মালা বুঝে অন্তরাত্মা জীবন জবান আল্লাহ পাকের গুণগানে তখন মশগুল হয়। ইয়াজকুরুন আল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, উঠতে বসতে হাঁটতে চলতে শুইতে আল্লাহ স্মরণ হয়। কখন? যে ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান জমিনের বেসুমার নিদর্শমালা যখন সে উপলব্ধি করতে থাকে, তো আল্লাহ পাকের স্মরণ তার অন্তরে পয়দা হয়, আল্লাহ পাকের ধ্যান তার অন্তরে পয়দা হয়। আল্লাহর ধ্যান আল্লাহর স্মরণ এই পয়দা করার মতো এরকম কথাবার্তা শোনা কোরআনের এই আয়াত থেকে, এটা ইমানের হেদায়তের জিন্দেগি বোঝা যায়, না করে এটা গুমরাহি বোঝা যায়। চল ভাই বসো, দাঁড়ায় থাকো কি জন্য? দিনই মজলিসে হয় বসো শোনো, আর না হলে যদি যাইতে চাও জরুরতের কারণে তো যাও, দাঁড়ায় দাঁড়ায় তামাশা কি দেখো? অনেক অনেক মানুষ আছে ওরা দাঁড়ায় দেখতে পছন্দ করে, আগে কার কি মুড হাল অবস্থা এগুলি দেখ। জানেন যে বান্দারা আমাকেই খুঁজে মরবে, ওরা আমার না দেখে তো সইতে পারবে না। এতদিন পর্যন্ত 70-80-90 বছর বয়স পর্যন্ত এই না দেখায় জ্বালা বাঁচবে কেমনে? এত জ্বালা যন্ত্রণা কিভাবে সইবে? এজন্য আল্লাহ পাক পুরা জগৎময় বিশ্বময় আল্লাহ পাক নিজের সৌন্দর্য ছিটায় রাখছেন, যে একদমই দেখবি না তো কষ্ট বেশি পাবি, কিছু দেখ ফের শকর কর ফের সবর কর, বাকিটা দেখবি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক পুরা জাহানে কেসা সৌন্দর্য ছিটায় রাখছেন, এগুলো অন্ধ হয়ে থাকার জন্য। পাহাড় পর্বত এক সৌন্দর্য, সাগর নদী আরেক সৌন্দর্য, ফের গোলাপ চামেলি পদ্মবেলি হাসনায়না জবার টগর পলাশ জুই এইসব আরেক সৌন্দর্য, ফের চন্দ্র তারা আরেক সৌন্দর্য, ফের জনাব বসন্ত আরেক সৌন্দর্য, হেমন্ত আরেক সৌন্দর্য, ফের বর্ষা এবং গ্রীষ্ম আলোক আলোক সৌন্দর্য, এক এক মৌসুমে এক এক সৌন্দর্যের বিকাশ ঘটে। হ্যাঁ না, বৃষ্টি বাদলে আল্লাহ পাকের আরেক সৌন্দর্যের প্রকাশ হয়। হ্যাঁ না, যখন প্রচন্ড বাতাস বয় খুব গরম, ফের জনা ঠান্ডা বাতাস আসে, তো এতে আরেক সৌন্দর্য প্রকাশ পায়। কখনো কুদরতের প্রকাশ, কখনো আল্লাহ পাকের সৌন্দর্যের প্রকাশ, কখনো খানিকটা গুসার প্রকাশ, কখনো সীমাহীন স্নেহের শীতল প্রকাশ, কোমল প্রকাশ। কখনো তিনি এক রঙে আবির্ভূত হন, কখনো আরেক রঙে আত্মপ্রকাশ করেন। হ্যাঁ না, কখনো এক সৌন্দর্য নিয়ে তার বিকাশ হয়, কখনো আরেক সৌন্দর্য নিয়ে তার বিকাশ ঘটে। কোরআন শরীফ আল্লাহই বলছেন, হুয়াল আউয়াল হুয়াল আখির ওয়া যাহির হুয়াল বাতিন, আমি গোপন আমি প্রকাশমান। গোপন তো বুঝছো, প্রকাশমান কি বুঝছো? কপালটা কপাল বুঝছো, এগুলো বুঝার কোনো ফিকিরই নাই। দুই চার কথা শিখলে এইটা নিয়েই মরতে চায় মানুষ। আরে জালেম, আর দিন তো সীমাহীন সৌন্দর্য, যেখানে পাও তো কদর করো। এ কি যে বিষাক্ত অন্তর পালা, যে খালি আমি যেটুকু বুঝছি এইটুকু সহি, আর বাকি সারা দুনিয়া যারা হক দিন নিয়ে চলে সেটা বিষাক্ত নজরে দেখা। এরকম অসুস্থ অন্তর চিকিৎসা তুমিই বলো জরুরি কিনা। চলো
ফুলে ফুলে ঘানে ঘানে নিত্যতারে দেখি, আড়ালে আড়ালে থেকে একটু দেখা দেখি, আড়ালে আড়ালে থেকে একটু দেখা দেখি। পারি মনা সইতে আমি যদি না হয় দেখা,
যেমন সে যেই মানুষ সহি ইমান আকিদা বলা, একটা হল গলত ইমান আকিদা বলা, সারা জীবন প্রেমের কবিতা পড়লে কি হবে যদি না তোমার ইমান দুরুস্ত থাকে, তাই না? আল্লাহকে সেজদা করবে তো গায়রুল্লাহকে সেজদা করে, কেন হৃদয় মনে এই পিপাসা কেন লাগলো না যে আমার প্যারা আল্লাহকে আমি সেজদা করব? প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে তুমি দিন বেশি বুঝতেছ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দা সেজদা করে আল্লাহ পাকের কদমের উপরে, ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদমাইর রহমান, রহমান বলছেন সীমাহীন দয়াবানের কদমের উপরে বান্দা সেজদা পড়ে থাকে। আল্লাহ পাকের কদম কি? আল্লাহ পাকের সীমাহীন নূর তাজাল্লি, বান্দা যখন সেজদা করে আল্লাহ পাকের সীমাহীন নূরে ডুবে যায় এবং আল্লাহর কসম সেজদার মধ্যে আল্লাহ পাক তাকে ভীষণ প্যার করতে থাকে, এবং এই হাদিস থেকে সেটা প্রমাণ হয়। হ্যাঁ, যে আর রহমান সিগায় মুবালাগা, যে কি অর্থ যে সীমাহীন দয়াবান এর কদমের উপর, তার মানে আল্লাহ পাক ইঙ্গিত করেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করছেন যে যে বান্দা সেজদায় যখন পড়ে তো আল্লাহ পাক সীমাহীন তাকে প্যার দান করেন। সীমাহীন প্যার এই পৃথিবীর কার কাছে আছে? তোমার বাপের কাছে, না মায়ের কাছে, না কোনো স্বামী বা স্ত্রীর কাছে, না সন্তানের কাছে, না কোনো পীরের কাছে, না কোনো পয়গম্বরের কাছে। সীমাহীন এই দয়া ভালো তো সিরফ আল্লাহ। কাল পরশু আমি কালকেই মনে হয় এক কবিতা লিখছিলাম, হে মুর্শিদ তোমার পদযুগল ছুঁয়ে আমি এক জবরদস্ত নিয়ামতের সন্ধান পেয়ে গেছি। সেটা হল যে যাকে সেজদা করতে হবে তার সন্ধান আমি পেয়ে গেছি। কোন আল্লাহ ওয়ালার কাছে আল্লাহ ওয়ালাকে পূজা করার জন্য যে যায় সে শয়তান, পাকা শয়তান। আল্লাহ ওয়ালার কাছে দুনিয়ার জন্য যাও, অভিশপ্ত, তুমি তোমার জীবন অভিশপ্ত, তোমার রুচি আত্মা এবং ফলাফল সবটা অভিশপ্ত। কোন আল্লাহ ওয়ালার কাছে আল্লাহকে খুঁজতে যাও, সেই পথ দেখাও যে পথে আল্লাহকে পাওয়া যায়, যে পথে অন্ধকার থেকে মুক্তি পাওয়া যায়, গোমরাহী নাফরমানি থেকে মুক্তি পাওয়া যায়। হ্যাঁ, যে পথে আল্লাহর মহব্বত ভালোবাসা অর্জন হয়, জীবনকে রসুল সাল্লাহ আলাই ইসলামের সুন্নতে আলোকে আলোকিত করার তৌফিক অর্জন হয়, সেই পথ আমাকে দেখাও। এসা পথ যে দেখায় সে পীর, সে সহি পীর, সুন্নতওয়ালা পীর। তাকে যে ভুল মনে করবে সে মারাত্মক ভুলের মধ্যে আছে। আর এসা পীর যদি কারণ সি হয় তো তার জন্য মস্ত বড় নেয়ামত। ভালো ভালো উস্তাদ পাওয়া নেয়ামত না, এটা আজা। তো যে এসা আল্লাহওয়ালা উস্তাদ পায় এটা তার জন্য বড় কিসমতের বিষয়। কিন্তু যে পীর পীরি মুড়িদি করে দুনিয়া কামাই করে সে জঘন্য অভিশপ্ত জিন্দগিওয়ালা, তার থেকে হাজার মাইল দূরে অবস্থান করা ফরজে আইন। এই জন্য ইমান আকিদা সহি হওয়া জরুরি। পীর তালাশ করো, ফের নিজেরই ইমান আকিদা সব বিক্রি করতেছ। ইমান আকিদা বিক্রির জন্য ওই খানকা, যে খানকা ইমান আকিদা আগুন জ্বালায় ওই খানকা আল্লাহ নিজেই আগুন দিয়ে জ্বালাই দেন। ইহুদি এবং খ্রিস্টানদের জীবনধারার যে অনুকরণ, ইহুদি পণ্ডিতরা পেটের জন্য এই দুনিয়াদারি করত, পেটের জন্য, পেটের জন্য ধান্দাবাজি, এলেম কালাম নিয়ে, তাওরাত জবুর নিয়ে, সেই ইনজিল নিয়ে এরা পেটের ধান্দাবাজিতে লিপ্ত ছিল। এইরকম বহুত ওলামা ছিলেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে, হক্কানি ওলামাও ছিলেন এই উম্মতের মধ্যে, যারা এরকম হক নামে, দিনের নামে, দিনই মার্কাজের নামে, আনা পীরি মুরিদের নামে এইভাবে বদ্ধিনী আর গুমরাহি ছড়ায়, ওরা ওই ইহুদি এবং ওই খ্রিস্টানের ওই ভণ্ড পণ্ডিতদেরই এই সে উত্তরসূরি। এই জালেমের দল তারা যেমনটা অভিশপ্ত ছিল, এরাও সে অভিশাপেরই হিস্সা লাভ করতেছে যদি না তওবা করে। তওবা করলে ফের রাস্তা আল্লাহ সাফ করে দেন। হ্যাঁ, তো ইমান আকিদাদার সহি এই মানুষ হাজার ভুলেছিল, কোন আল্লাহ ওয়ালার সঙ্গে উঠা বসা করে, ফের জনাব তওবা নসিব হয়েছে, এখন গুনাহ থেকে সে মুক্ত হয়ে গেছে, গুনাহ করে না, চোখ হেফাজত করে, জবান হেফাজত করে, আলো অন্ধকারে রব্বুল আলামিনের সঙ্গে গুস্তাগি গাদ্দারি বেয়াদবি থেকে সে বিরত থাকে। তা আমি আল্লাহর কসম করে বলতেছি, এইরকম তাকওয়ার জীবন আর আত্মা যার হয়, আল্লাহ পাক এই জাহানেই তার অন্তরাত্মার সম্মুখ থেকে এতটা পর্দা সরাইয়া দেন যে আল্লাহ পাকের সীমাহীন সৌন্দর্য সে দুনিয়াতে এই জীবিত থাকা অবস্থাতেই অবলোকন করতে থাকে। আল্লাহ তাআলা সেই জীবন তাকে নসিব করে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ বলছেন, তুজি কো জোয়া জালুয়া ফরমানা দেখা برابر ہے دنیا کو دیکھا نہ دیکھا اے اللہ دنیا تے اسلام جدی نہ اپنا سندر جی گھنی دیکھتے پہلا تو ہمار دنیا تے آسر رائی سمپورن بیتا دنیا تے خاص خوار جنو پڑھائی سن اللہ تعالی دنیا تے عید بھانگار جنو پڑھائی سن عید چانر جنو بیشال گھر باری بانانر کی حقیقت نمرو دیرو چلو شدہ دیرو چلو যদি এক মুসলমানের বিশাল বড় ঘর বাড়ি আর অট্টালিকা হলো কি এমনটা সে অর্জন করে ফেলল। হ্যাঁ, যদি সিনাতে ইমান থাকে, আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক থাকে, একটা সুন্নতের আলো ভরা এই আলোকিত জীবন থাকে, তো সুবহানাল্লাহ, ফের তো সে তার ঝুপড়ি বাদশার রাজপ্রাসাদ থেকেও দামি। বান্দা যে জমিনে সেজদা করে ওই সেজদার জমিন সারা জাহানের রাজা বাদশাদের রাজ সিংহাসন এবং রাজ মুকুট থেকে বেশি দামি। এজন্য অন্তরকে গুনা থেকে, গুনার দাগ থেকে মুক্ত করার ফিকির করি, নজর হেফাজত করলাম না, খুব আমল করতেছি। আমল কি বলে যে আমলের নতিজার উপরে, ফলের উপরে তোমার নজর নাই, আমল করা আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আমল করে ফের বরবাদ হইতে থাকা, আমলও করলাম ফের জাহান্নামেও যাইতে থাকলাম, কি করত? একদিকে রোজা নামাজ ঠিক আছে, অন্তর অহংকারে ভরা, হিংসায় ভরা, দুনিয়ার হারাম মোহে আক্রান্ত, এবং রাস্তায় বাইরে ভিন্ন নারীর প্রতি নজর করা, ঘরে গেলে এবং বাড়িতে গেলে, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে সেখানে পর্দার কোনো পাত্তাই নেই, কারণ যে আল্লাহ নামাজের নির্দেশ করছেন তিনি পর্দারও কি নির্দেশ করেন নাই? যে রসুল আমাদেরকে সুন্নতের জীবন শিখাইছেন সেই রসুলই পর্দার আদর্শ আমাদেরকে শিক্ষা দেন নাই? নিজে পর্দা করতেন, নিজের স্ত্রীদের, নিজের মেয়েদেরকে পর্দা করাইতেন। সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকাবাজির সঙ্গে অনুসরণ করলে ধোঁকাবাজির পরিণামও তো ভোগ করতে হবে, আর সে রসুলকে সাচ্চাভাবে অনুসরণ করলে সে দুজাহানে এর সাচ্চা জীবনের ফল নিশ্চয়ই প্রাপ্ত হবে। প্রতারণামূলক দিন, স্বার্থের দিন, প্রতারণার দিন, যতটুকু তোমার ভালো লাগলো বুদ্ধি জ্ঞানে স্বার্থে কুলে এলো অতটুকু দিন গ্রহণ করলা, ইসলাম বড় শান্তির ধর্ম, খুব মুখ দিয়ে প্রচার করলা, কিন্তু তোমার বুদ্ধি চিন্তা চেতনা এবং কর্ম সবটা প্রতারিত, প্রতারণায় আক্রান্ত, ধোকায় আক্রান্ত, মুখে ইসলাম বলো বাস্তব জীবন ইসলাম থেকে দূরে, ইসলামের বিরুদ্ধে, এটাকে রসুলের ভালোবাসা বলে, এটাকে ইসলামের শান্তির বাণীর, শান্তির পয়গাম প্রচার করা বলে। মোমে শেখ করি বগল মেয়েট, আল্লাহ তাআলা আমাদেরকে ইনসানিয়ত নসিব করে। একটা হলো ড্রামা করা, আর্ট করা, আর একটা বাস্তবতা, হ্যাঁ না, যে কোন ডাইনি মায়ের ড্রামা করতে পারে কিন্তু সত্যিকার যে মা সে মায়ের চরিত্র ডাইনির মধ্যে পয়দা হইতে পারে না। ঝগড়া দুই মহিলা, আমার ছেলে, আমার ছেলে, হ্যাঁ না, ফের হযরতে সুলাইমান আলাইহিস সালাম ফয়সালা করলেন যে ঠিক আছে, কার ছেলে এখনই প্রমাণ হবে, এসা করো যে ভাগ দুই দুই খণ্ড করে দুজনের ভাগ করে দেব। হ্যাঁ, কোন বিচারপতি ফয়সালা করলেন তো জনাব, ফের দৌড়ে গিয়া বাচ্চার উপরে পড়ছে, আহা সর্বনাশ, লাগবে না, এই বাচ্চা উনারে দিয়ে দেব, উনারে দিয়ে দেব ভাই, তবু আমি অন্তত গিয়া গিয়া এই মায়াময় মুখটা একটু দেখব, না থাকলে কোথেকে দেখব। তো বিচারপতি বুঝতে পারছেন, আহা এই প্রকৃত মা, প্রকৃত মায়ের চরিত্রই আলাদা, প্রকৃত আলেমের চরিত্রই আলাদা, প্রকৃত ইমানদারের চরিত্রই আলাদা, প্রকৃত দিন এবং ইমান ও ইসলামওয়ালার চরিত্রই আলাদা, রঙই আলাদা, দাগাবাজি ধোকাবাজি থেকে সে মুক্ত, নিষ্ঠুরতা থেকে সে মুক্ত, সীমালঙ্ঘন এবং অহংকার দাম্ভিকতা থেকে মুক্ত থাকে, নবীর চরিত্রের ছাপ ছোঁয়া এবং পরজ্জার জীবনে থাকে, তার একটা স্বাতন্ত্র্যপূর্ণ জীবন থাকে, কথার মাপ থাকে, হ্যাঁ না, এইরকম না যে গোসার চোটে, গরমের চোটে যা মন চায় ভুলেই চলল, বরং সে একটা সীমারেখার ভিতরে অবস্থান করতে বাধ্য থাকে, এজন্য যে আমি না আল্লাহর বাধ্য থাকলাম, যে আল্লাহ পাক আমার কিভাবে থাকবে, কোন দানবীয় জোর দিয়া তো আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহ পাকের বাতলানো সীমার মধ্যে অবস্থান করলেই আল্লাহর হওয়া সম্ভব। চল
সন্ত তাহার ত্যাগ করো মা ঢাকিয়ে দিব আমি অতবে আমার রূপের পর্দা, ঢাকিয়ে দিব আমি অতবে আমার রূপের পর্দা। চর্ম চোখে নাই বা দেখো দেখবা প্রাণের চোখে, চর্ম চোখে নাই বা দেখো দেখবা প্রাণের চোখে। মাওলা তোমার কত সুন্দর কত ভালো লাগে, মাওলা তোমার কত সুন্দর কত ভালো লাগে, মাওলা তোমার কত সুন্দর কত ভালো লাগে।
বস বস হ্যাঁ, রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসা আজু বাজু কথা বলছেন, ও ফু কি এক এক কথা হৃদয় মনকে একদম মানে পাগল করে তোলে। সারা দুনিয়ার ম্যাগনেটের এতটা শক্তি নেই, চুম্বকের এতটা শক্তি নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা বাণীর মধ্যে যতটা শক্তি। হ্যাঁ, রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিলুস সাবীল ওয়উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, দুনিয়ার জীবনে এমন থাকো যেমনটা মুসাফির থাকে। মুসাফির হার পূজা বাসদ পতন রায় আদিমি দ্বারা, মুসাফির দুনিয়ার যেখানে থাকে প্রবাদ জীবনে বারবার সে নিজের নিজের আবাসভূমি মনে করতে থাকে, নিজের বাড়িঘরকে স্মরণ করতে থাকে যে কখন যাব সেখানে, কখন ফিরব। এ বুলবুলদের কাফাস কাফাস বাসদ চমন রায় আদিমি দ্বারা, বুলবুলি যখন খাঁচায় বন্দি হয় তো মুক্ত বাগান বারবার তার মনে পড়ে, ওহো কি স্বাদ, কি মজা, কি আনন্দ। তো জান্নাতে যাদের থাকার তৌফিক হয়েছিল সেই হযরতে আদম হাওয়া আলাইহিম সালামের সন্তানরা এই পৃথিবীতে বসবাস করা অবস্থাতেই বারবার সে প্রিয় মাওলার কাছে সে জান্নাতি ঠিকানা আবার ফিরে যেতে আগ্রহ জাগে, বেচাইনি জাগে, বেকুলতা পয়দা হয়। আর তো এসা জিন্দগি বানানো চাই যে এইখানেই সবকিছু, তা না, এখানে কিছুটা মাত্র কিছুদিনের অবস্থান, অবকাশ যাপন করে কোথাও, তো এইখানে খানিকটা মুসাফের খানায় একটু অবকাশ যাব, কয়েকদিনের জন্য থাকা, ফের ইনশাআল্লাহ তাআলা জান্নাতে গিয়ে আর খুব থাকা। হ্যাঁ, হযরত শাহ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি স্ত্রী যখন তার ক্ষুধার্ত অবস্থায় কাঁদতেছিলেন বললেন যে বিবি আর একটু সবর করো, ইনশাআল্লাহ জান্নাতে গিয়া খাবো, আমরা জান্নাতে গিয়া খাবো, এই দুনিয়া খাওয়ার জন্য না, খাওয়া জান্নাতে গিয়া ইনশাআল্লাহ, এখানে জরুরত মোতাবেক খাও, আর যদি আরো আনন্দ ফুর্তি করেও কিছু খাইতে চাও খাও, কিন্তু সীমাহীন আনন্দের ঠিকানা দুনিয়া না, সীমাহীন আনন্দের ঠিকানা জান্নাত, যত পারো খাও ইনশাআল্লাহ, যত পারো নাচো, যত পারো ওখানে ঢোল পিটাও, বাদ্য বাজনা করো, কিন্তু এইখানে মুলতুবি রাখো, এখানে ধৈর্য ধরো, এখানে আল্লাহ পাকের বাতলানো সীমার মধ্যে অবস্থান করো, ওখানে কোনো সীমাই থাকবে না, সীমার বাইরে দৌড়াদৌড়ি করতে থাকো, সীমার বাইরে আনন্দ ফুর্তি করতে থাকো। কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন, তোরা জান্নাতে আয় তো যা মন চা তাই করবি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম, কোন ভদ্র লোকের জন্য যা করা সম্ভব যে আমার মনে এটা চায় সবটাই সে পারবে সেখানে, আর অভদ্র তো অভদ্রই, আর জান্নাতে কোনো অভদ্র থোড়াই যাবে, জান্নাতে শুধুই ভদ্র লোকেরা যাবে, অভদ্ররা ধাক্কার চুটি এদিকেই পড়ে যাবে, একটাও ওখানে ঢুকতে পারবে না। এখানে দুনিয়াতে ভালো পোশাক পরলে ইস্তেরি মারলে ফের ভদ্র হওয়া যায়, এই এই ইস্তেরি মারা ভদ্রতা জান্নাতে অচল, এখানে হৃদয় মন জীবন যার আল্লাহ রসুলের ইমানের দ্বারা ইস্তেরি করা ওরা জান্নাতে প্রবেশ করবে, সুন্নতার ইমানের ইস্তেরি যাদের লাগছে তো ওদের জন্য জান্নাতের ঠিকানা, এই বাইরের ঘষা মাজা আর্টিফিশিয়াল ইস্তেরি এখানে সম্পূর্ণ অচল, এখানে অচল লোকেরা চিৎকার করে বেশি, দাপট দেখায় বেশি, এখানে সে কেয়ামতের মাঠে অচলরা প্রকৃতভাবে অচল প্রমাণিত হবে, আর এখানে যাদেরকে অচল মনে করা হয় ওরা সেদিন মর্যাদার জীবন লাভ করবে ইনশাআল্লাহ, তাদের মর্যাদা কতটা সেটা পূর্ণ মাত্রা সেদিন প্রকাশ পাবে জান্নাতি জীবন ইনশাআল্লাহ। কয়েকদিনের জন্য একটু সবর করি, চান্দ রোজ জোত গুণ বাকি বেখান, আর থাকিয়ে উলম্বত মহারাজ ফারুক রহমতুল্লাহ বলতেন, একবার নজর হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদ থেকেও দামি, হযরত থানভি বলতেন একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল আমল থেকেও দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ ত্যাগ করে দেওয়া জিন ইনসানের সমস্ত নফল ইবাদত একত্র করলে তার চেয়েও একটা ছোট্ট গুনাহ ত্যাগের মর্যাদা বেশি। আমলে যারা অভ্যস্ত এটা আল্লাহ পাকের মেহরবানি, কিন্তু এই লাখ কোটি এই নফল আমল লাখ কোটি নফল হজ উমরার চেয়ে একটা গুনাহ ত্যাগের মর্যাদা অনেক বেশি এবং অনেক ভারী, সেটা অর্জন করার চেষ্টা করি। তাই না? গুনামুক্ত জীবন এমন হয় যে আল্লাহকে এক মুহূর্তের জন্য নারাজ না করি, এমন কোন কাজ না করি, এক আর আল্লাহর কোন মাখলুকের অপমান না করি, তার কষ্ট না দিই, তার কোন হক নষ্ট না করি। বস এই মাপকাঠির উপর যার জীবন সে নিশ্চিত বলি আল্লাহ, সে কি জান্নাতের জন্য বেচায়, তার চেয়ে বেশ অনেক বেশি জান্নাত তার জন্য বেচায়। কারণ জান্নাত খেদমতের জন্য সৃষ্টি হয়েছে, মাখদুমকে না পাইলে খেদমত কার করবে, মাখদুমকে না করলে খেদমত কার করবে? তো মাখদুম সব যাবে তো জান্নাত খুব খেদমত করবে, এজন্য যে জান্নাতি তার চেয়ে জান্নাত তার জন্য বেশি বেচায় থাকে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন এবং খুব কবুল করেন। বাস ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।